ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরু।
ছিটমহল হস্তান্তরের একদিন যেতে না যেতেই জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে সৃষ্ট সংঘর্ষে সদ্য বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া একটি ছিটমহলে 10 জন আহত হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কি উপায়ে আইএস এর খপ্পরে পড়া থেকে আটকানো যায় যুব সমাজকে, তার কৌশল নিয়ে বৈঠক করল সরকার।
ঢাকা থেকে জহুরুল আলম।
গতকাল শনিবার থেকে সরকার দেশের জাতীয় মহাসড়কে অটোরিকশা সহ অযান্ত্রিক তিন চাকার যান চলাচল বন্ধ করে দেয়।
তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্র ও মিশরীয় কর্মকর্তারা 2009 সালের পর তাদের প্রথম কলাকৌশলগত সংলাপে বসেন। আলোচ্যসূচিতে ছিল নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানবাধিকারের বিষয়গুলো। সামরিক বাহিনীর হাতে 2013 সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির পতন ঘটার পর যুক্তরাষ্ট্র মিশরের মানবাধিকার রেকর্ড বিষয়ে খুবই উদ্বিগ্ন। রবিবার কায়রোতে আলোচনায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরি। আলোচনার পর কেরি বলেন, মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বাস সবসময় সুস্পষ্ট ও স্বচ্ছ। তিনি আরও বলেন, ওই বিষয়ে তার ও শুকরির মধ্যে খোলাখুলি কথা হয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে শুকরিকে সাংবাদিকদের নজরদারি সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের রিপোর্ট সম্পর্কে প্রশ্ন করা হয় যে মিশর 24 জনের বেশি সাংবাদিককে আটক করেছে কিনা। তিনি বলেন, রিপোর্টে যে সাংবাদিকদের কথা উল্লেখ করা হয় তারা কেউ কারাগারে নেই বা সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কারণে আইনি প্রক্রিয়ার মুখোমুখি নেই। আল জাজিরার 3 সাংবাদিক যাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করার অভিযোগ রয়েছে, তাদের পুনর্বিচারের যে রায় দেওয়ার কথা ছিল রবিবার, মিশরের এক আদালত তা আবারও স্থগিত করেছে। বিচারক বলেছেন 29 আগস্ট ওই রায় দেওয়া হবে। গত বৃহস্পতিবার রায় দেওয়া হবে বলে আশা করা হয়েছিল। 2013 সালের ডিসেম্বর মাসে কানাডার নাগরিক মোহাম্মদ ফামি, মিশরের বাহের মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্টকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে আদালত বারবার মামলার প্রক্রিয়া বিলম্বিত করছে। 1 বছরেরও বেশি সময় আগে ওই 3 সাংবাদিক দোষী সাব্যস্ত হন। বিচারক পিটার গ্রেস্ট এবং মোহাম্মদ ফামিকে 7 বছরের কারাদণ্ড এবং বাহের মোহাম্মদকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জানুয়ারি মাসে আপিল আদালত রায় দেয় যে তাদের পুনরায় বিচার হবে, কারণ অভিশংসকরা যথেষ্ট প্রমাণ দেয়নি যে সাংবাদিকরা ব্রাদারহুডকে সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার কার্বন দূষণ হ্রাস করার লক্ষ্যে নতুন নিয়মবিধি উন্মোচন করবেন। দেশের বিদ্যুৎ প্রকল্প থেকে ওই কার্বন দূষণ সৃষ্টি হয়। লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ স্থাপনাগুলো 2030 সালের মধ্যে কার্বন নির্গমন 2005 সালের চাইতে 32% কমাবে। রাজ্যগুলোর দায়িত্ব থাকবে লক্ষ্য অর্জনের জন্য তাদের পরিকল্পনা তৈরি করা। 2022 সালে ওইসব পরিকল্পনা কার্যকর হবে। গত বছর মিস্টার ওবামা ওইসব নিয়মবিধির একটা প্রাথমিক সংস্করণ প্রকাশ করেন। বৈরী আবহাওয়ার কারণে গত 30 জুলাই মিয়ানমার থেকে যে 159 বাংলাদেশিকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি, 5 আগস্ট তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বৈরী আবহাওয়ার কারণে গত 30 জুলাই মিয়ানমার থেকে 159 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি। 5 আগস্ট তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। 30 জুলাই বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবির সাথে মিয়ানমার কর্তৃপক্ষের মধ্যে পতাকা বৈঠকের পর ওই 159 জনকে ফেরত দেওয়ার কথা ছিল। এ পর্যন্ত 342 জন বাংলাদেশি মিয়ানমার থেকে দেশে ফিরে এসেছেন। এর মধ্যে জুনের 3 দফায় 187 জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। গত 21 এবং 29 মে সাগর থেকে মিয়ানমারের নৌবাহিনী যে 935 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে, তার মধ্যে 528 জন বাংলাদেশি বলে পরে এক তালিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এই তালিকার 155 জন বাংলাদেশিকে 22 জুলাই দেশে ফেরত আনা হয়। 5 আগস্ট যে 159 জনকে ফেরত আনা হবে তাদের নামও ওই তালিকায় রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দেশের মহাসড়কগুলোতে অটোরিকশা ও সব ধরনের তিন চাকা ও সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করায় এ সকল যানবাহনের চালকেরা বিভিন্ন স্থানের মহাসড়ক অবরোধ করায় অন্যান্য যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। জানাচ্ছেন ঢাকা থেকে জহরুল আলম।
দেশের মহাসড়কগুলোতে অটোরিকশা ও সব ধরনের তিন চাকার অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করায় এ সকল যানবাহনের চালকরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করায় অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। গতকাল শনিবার থেকে সরকার দেশের 3760 কিলোমিটার জাতীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনা এড়াতে অটোরিকশা সহ অযান্ত্রিক তিন চাকার যান চলাচল বন্ধ করে দেয়। এর প্রতিবাদে এ সকল যানবাহনের চালকরা রোববার দেশের মহাসড়ক সমূহের বিভিন্ন স্থানে অবরোধ করলে এ সকল এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিছু কিছু জায়গায় অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধকারীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। তবে সরকার বলেছে জাতীয় মহাসড়কে তিন চাকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
সম্প্রতি পাঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গি হামলা এবং ইয়াকুব মেমনের ফাঁসির বদলা নিতে দাউদ ইব্রাহিমের লোকেরা ভারতে ঢোকার চেষ্টা করছে বলে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তার প্রতিবেদনে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সম্প্রতি পাঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গিকাণ্ডের ঘটনায় যুক্ত জঙ্গি সদস্যরা পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে থাকলেও থাকতে পারে, তাই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একই সাথে ইয়াকুব মেননের ফাঁসির বদলা নেওয়া হবে, এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক জঙ্গি তালিকায় যার নাম ইতিমধ্যে মোস্ট ওয়ান্টেড বলে খ্যাত সেই ছোটা শাকিল যে হুমকি দিয়েছে তা যে বাস্তব হতে পারে তার তথ্য প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রের খবর, ইয়াকুব মেমনের ফাঁসির বদলা হিসেবে দাউদ ইব্রাহিম কোম্পানি এবং তার সহযোগীরা প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে একটি বড় দলকে ভারতে পাঠানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় গোয়েন্দারা বিষয়টি জানার পরই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই সংক্রান্ত একটি নোটও পাঠিয়েছে। তারপরই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন করেছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এখন পর্যন্ত কেবল 11 জন ভারতীয় মুসলিম যুবক ইসলামিক স্টেটের আন্দোলনে যোগ দিলেও আইএস সংস্থাটির ভাবনায় প্রভাবিত আরো অনেকেই। কেমন করে আইএস এর প্রভাব থেকে সরিয়ে রাখা যায় এই যুবকদের, তার কৌশল স্থির করার জন্য শনিবার দিল্লিতে একটি বৈঠক হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।
কিছু কিছু মুসলিম যুবক যে আইএস বা ইসলামিক স্টেটের ধ্যান ধারণার প্রতি আকৃষ্ট হচ্ছে তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ভারত সরকার। কেমন করে এই বিপজ্জনক ঝোঁককে আটকানো যায় সেই কৌশল শনিবার চূড়ান্ত হল বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং 12টি রাজ্যের পুলিশ কর্তাদের বৈঠকে। স্থির হয়েছে এই ধরনের যুবকদের গ্রেপ্তার করে নয়, আগে চেষ্টা করতে হবে বুঝিয়ে সুঝিয়ে এবং তাদের আত্মীয় বন্ধুর মাধ্যমে প্রভাবিত করে এদের আইএস এর ভাবনা চিন্তা থেকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। ইন্টারনেট, ফেসবুক বা টুইটার আধুনিক প্রজন্মকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বিপজ্জনক ইন্টারনেট ইত্যাদির প্রচারের ওপর নজরদারি চালাবে সরকার, আবার পাল্টা প্রচারও করতে হবে। এযাবৎ মাত্রই 11 জন ভারতীয় মুসলিম যুবক আইএস এ যোগ দিলেও আইএস ধ্যান ধারণায় প্রভাবিত যুবকের সংখ্যা আরো অনেক। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কুর্দি বিদ্রোহীরা রবিবার তুরস্কের পূর্বাঞ্চলে এক সামরিক পুলিশ ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায়। আক্রমণে 2 সৈনিক নিহত হয়, আহত হয় অন্যান্য 24 জন। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী বলেছেন রবিবার বিমানের ডানার যে অংশ গত সপ্তাহে ভারত সাগরের একটি দ্বীপে পাওয়া গেছে তা যাচাই করে জানা গেছে যে গত বছর মালয়েশিয়া এয়ারলাইন্সের যে বিমানটি নিখোঁজ হয় সেই একই ধরনের বিমানের ভগ্নাংশ সেটি। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। মিশরের রাজধানী কায়রোতে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়েছে। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার সংবাদদাতার প্রতিবেদন পরিবেশন করছেন সরকার কবির উদ্দিন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরি অর্থনীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন। 2009 পর যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যে এটাই প্রথম গুরুত্বপূর্ণ কৌশলগত সংলাপ। এ আলোচনা হচ্ছে কায়রোয় এমন একটা সময়ে যখন সিনাই উপদ্বীপে মিশরকে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির সম্মুখীন হতে হচ্ছে, যার কিছু কিছু আসছে তাদের কাছ থেকে যারা ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি অনুগত বলে দাবি জানাচ্ছে। আলোচনার জন্য যেতে যেতে কেরি বলেন যে সন্ত্রাসবাদ পরাভূত করতে দীর্ঘমেয়াদী কূটকৌশল দরকার, তা সবাই জানি আমরা। সীমান্ত নিরাপত্তা এবং আইন বলবৎ কর্মসূচি ওই লক্ষ্যাভিমুখী গুরুত্বপূর্ণ অংশ একটি, তবে তার চেয়েও যেটা বেশি জরুরি সেটা হলো প্রথমতই তরুণ বয়সীদেরকে বোঝাতে হবে, সন্ত্রাসমুখী হওয়া থেকে নিবৃত্ত করতে হবে তাদেরকে। কেরির সঙ্গে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এলসিসির সঙ্গে দেখা হচ্ছে পরে আজকেই। 2013 নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির বহিষ্করণের পরবর্তী সময়ে মিশরে মানবাধিকার ক্ষেত্রে যা যা ঘটেছে তা নিয়ে যুক্তরাষ্ট্র দারুণ চিন্তান্বিত। মোরসি সমর্থকসহ রাজনৈতিক মতাদর্শীদের বিরুদ্ধে মিশরের নির্মম আচরণ নিয়ে কেরি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা বলছেন। মিশর সরকার মোরসিকে জেলে পুরেছে, মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থককে কারাগারে পাঠিয়েছে। মানবাধিকার মতাদর্শী ও সাংবাদিকদের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে কেরি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথাটাও তুলতে পারেন। ফ্রিল্যান্স সাংবাদিক, প্রামাণ্যচিত্রের নির্মাতা হামাদা এল রাসাম বলেন, প্রেসিডেন্ট এল সিসির সরকার এবং সাংবাদিকদের কাজকর্মের নজরদারি করতে লেগেছে জোরে সোরে। বলেন, আমার সেলফোন কবজা করে দেখবার চেষ্টা করেছিল তারা আমি কিভাবে বিক্ষোভ সংবাদ পরিবেশন করছি, কিভাবে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছি আমি। ওদিকে মিশরের সঙ্গে সংলাপের পাশাপাশি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র ও মানবাধিকার বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম মেলিনোস্কি মিশরের সুশীল সমাজের ও রাজনৈতিক দলগুলোর সদস্যবৃন্দের সঙ্গে কথাবার্তা বলছেন, আলোচনা চালাচ্ছেন। মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়ায় কেরির 5 দেশ সফরের প্রথম পর্যায়ে কেরি এখন রয়েছেন মিশর সফরে। মিশর থেকে কেরি কাতার যাবেন, সোমবার সেখানে 6 জাতি উপসাগরীয় পরিষদের সঙ্গে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর আলোচনা হবে। দোহাতেই কেরির আলোচনা হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের তৎপরতা রোধের ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। ইউক্রেন অসন্তোষ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন। কাতার থেকে কেরি যাবেন সিঙ্গাপুর, যাবেন তিনি মালয়েশিয়া ও ভিয়েতনামে। শুল্ক হ্রাস ও বাণিজ্য বিধিনিষেধ প্রশমন নিয়ে ওই 3টি দেশ এখন আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় শরিকানা সম্পর্কে সংশ্লিষ্ট রয়েছে। কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা আসিয়ান আয়োজিত এক অধিবেশনেও যোগ দেবেন কেরি। কেরি হ্যানয় যাবেন, ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল তারই 20তম বার্ষিকীতে যোগদান উপলক্ষে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখানে জানিয়ে রাখি বুধবার হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে এবং সংশ্লিষ্ট বিষয়াদি।
বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার 162টি ছিটমহল হস্তান্তর হয়েছে 31 জুলাই দিবাগত রাত 12:01। হস্তান্তরের ফলে যে ছিটমহলগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে তাতে জমি জমার মালিকানা নিয়ে সমস্যা প্রকাশ্য হচ্ছে হস্তান্তরের একদিন পরেই। রোববার সদ্য বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলের 2 পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধের ফলে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং সদ্য অন্তর্ভুক্ত হওয়া ছিটমহলের অধিবাসীরা জানান, 1947 সালের পর থেকে রাষ্ট্রবিহীন এবং নাগরিকত্ব ছাড়া জীবনযাপনের কারণেই জমির মালিকানা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সৃষ্টির কারণ সম্পর্কে বলছেন বাংলাদেশ ভারত ছিটমহল হস্তান্তর কমিটির মহাসচিব গোলাম মুস্তফা।
এখানে যে অনেক যেহেতু বাংলাদেশ এবং ভারতের উভয় রাষ্ট্রের মাঝে জমি জরিপ হয়েছে, ভূমি রেকর্ড হয়েছে, কিন্তু ছিটমহলে ব্রিটিশের পক্ষে কোনো রকম ভূমি জরিপ বা রেকর্ড হয়নি, যার কারণে এখানে মালিকানা অনেক বদল হয়েছে, মানে জমি হস্তান্তর হয়েছে কিন্তু সেটার কোনো ডিভিশন নাই, এরকমও আছে। সর্বোপরি যে এখানে বেশি করে যেহেতু বন্ধ ছিল সেহেতু অনেকে জমি বিক্রি করেছে, স্থানকে লিখিত করে দিয়েছে এবং সেই হিসাবে সে জমি দখল সেই দেশে বন্ধ হয়ে যাচ্ছে। আর অনেকেই জমি বিক্রি করেছে, সে কোনো স্থানীয় কারণে কোনো সাদা কাগজে নাকি শুধু খালি জোর দখল ছেড়ে দিয়েছে। এখন এই সমস্যাগুলি দেখা যেতে পারে, তবে সরকার এই ছিটমহল ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি যারা ছিটমহল বিনিময় আন্দোলন করেছে তাদেরকে সাথে রাখে। জমির মালিকানার যেহেতু ধরেন আপনার এমন আছে যে একটা পরিবারের শুধু কারো ফাইনাল আছে, যে ব্রিটিশের ফাইনাল সে ভারতের চব্বিশ সালে যে ফাইনাল হয়েছে সেই ফাইনালটা আসে, এরপরে কোনো ডিভিশন হয়নি। এখন এখন এক পক্ষ বলতেছে এটা আমার দাদার জমি, এই আমার ফাইনাল, আর কোনো বলছে না এটা এটা আমার দাদার জমি।
এদিকে ছিটমহল হস্তান্তরের জনগণনা জরিপকালে কিছু সংখ্যক ছিটমহলবাসীর নাম তালিকাভুক্ত হয়নি, এটিও একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ সম্পর্কে গোলাম মোস্তফা বলেন,
আমাদের ছিটমহলে মানুষের অনেকের কথা আমার নাম কেন যাচ্ছিল, আমার নাম সংযুক্ত করতে হবে, যারা আধিকারিক এসেছিলেন তারাও বিষয়টি বলেছেন, দেখেন এটা সরকার আমাদেরকে যোগাযোগ করতে বলেছে, সেটাই আমরা করেছি। হচ্ছে যে এখানে যাদের নাম বাদ করেছে তাদের পরবর্তী যে সরকার যখন এখানে ভূমি জরিপ করতে যাবে তখন যখন তার নামটা না থাকবে তখন একটা ভূমি সমস্যা হতে পারে, যে মালিক যদি না থাকে ভূমিটা কার হবে, সেগুলো একটি সমস্যা।
ছিটমহলের অধিবাসীরা মনে করেন অবিলম্বে জমির মালিকানার নানাবিধ সংকট নিরসনে সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে সংকট আরো বাড়তেই থাকবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি স্বাস্থ্য প্রতিবেদন, পরিবেশন করছেন শরীফুল হক।
আমাদের দেশের লোক পুষ্টিকর খাবার সম্পর্কে ততটা সচেতন নয়, অনেকের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমাদের পেট ভরলেই পুষ্টি হয়ে যাবে, সেটা ঠিক না। যে কোনো খাবার দিয়ে আমরা পেট অবশ্যই ভরাতে পারি কিন্তু পুষ্টিসম্মত খাবার না পেলে আমাদের
এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কুসংস্কার, অবহেলা এবং অসচেতনতার কারণেই এখন পর্যন্ত সঠিক পুষ্টি মানের দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। মেধাবী জাতি গঠনে পুষ্টির ভূমিকা অপরিহার্য। কথা বলছিলাম আক্তারুন নাহার আলোর সাথে, যিনি চিফ নিউট্রি অফিসার ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বারডেম জেনারেল হাসপাতাল। তার সাথে কথা হলো আমাদের দৈনন্দিন জীবন সাথে সাথে পুরো সমাজের উপর পুষ্টির প্রভাব নিয়ে। শুধু পেট ভরে খেলেই হবে না, কোন খাবারে কতটা পুষ্টি এবং বয়স ভেদে শরীরের চাহিদা কতটুকু তা জেনে খাদ্যাভ্যাস গড়ে তুললে প্রতিটি দিন হবে নিশ্চিন্ত।
একটা কলার মধ্যে 100 ক্যালোরি আছে, এক কাপ ভাতের মধ্যে 120 ক্যালোরি আছে, এক কাপ দুধের মধ্যে 80 ক্যালোরি আছে। এই জিনিসগুলি আমরা যদি বারে বারে গণমাধ্যমে প্রচার করতে পারি গ্রামে গঞ্জের মানুষও কিন্তু এটা বুঝতে পারবে।
সকাল দুপুর রাত কাজের শেষ নেই, নজর দেওয়াটা জরুরি ঠিকমতো খাবার পাচ্ছে কিনা দেহঘড়ি। শহুরে জীবনে সময় স্বল্পতার কারণে ফাস্টফুড নির্ভরশীলতা বেড়েছে বহুগুণ, কিন্তু এই খাবারগুলো ফাস্টফুড নাকি জাঙ্ক ফুড?
আসলে ফাস্টফুড আমি যদি একদম এটাকে বাংলা করি, সহজে যে খাবারটা আমি পাবো, কিন্তু এটাকে আমার মনে হয় ফাস্টফুড না বলে জাঙ্ক ফুড বলতে পারে, যেটার মধ্যে হাই ক্যালোরি, হাই ফ্যাট, হাই সোডিয়াম আছে, সেই সমস্ত খাবারই কিন্তু শরীরের জন্য খুবই খারাপ।
যারা ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এই ধরনের রোগে ভুগছেন তাদের মেনে চলতে হয় খাবারের নির্ভুল সূচি। কেমন হবে সেটা?
ডায়াবেটিসের বেলায় তাকে যে শর্করাটা একদম চিনি, মিষ্টি, গুড়, গ্লুকোজ, মধু, এই খাবারগুলো তাকে একদম বাদ দিয়ে দিতে হবে। আর ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, এই খাবারগুলো সীমিত পরিমাণে খেতে হবে।
একজন গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার গর্ভকালীন সময়, যার উপর অনেকাংশে নির্ভর করে সুস্থ শিশু এবং সুস্থ মা। সমাজে এখন প্রায়শই লক্ষ্য করা যায় খর্বকায় শিশু জন্ম নিচ্ছে। মা সাথে পরিবারের একটু সচেতনতাই পারে এই সমস্যা থেকে মুক্ত থাকতে। জন্মের আগে যেমন যত্নশীল থাকতে হয়, তেমনি নবজাতকের জন্মের পর সময়টাও অনেক গুরুত্বপূর্ণ। জন্মের পর কয়েকটা মাস বিশেষ নজর রাখতে হয় সদ্য ভূমিষ্ঠ শিশুটির খাবারের দিকে।
৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ অবশ্যই দিতে হবে এবং ৬ মাস পরে তাকে আস্তে আস্তে বাড়তি খাবার দিতে হবে। ৫ বছর পর্যন্ত একটা শিশুকে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এই খাবারগুলোর দিকে অনেক বেশি নজর দিতে হবে।
আমাদের মূল চালিকা শক্তি হচ্ছে খাবার। সেই খাবার হতে হবে সঠিক এবং সুষম পুষ্টিযুক্ত, তাতেই হতে পারে সুন্দর, রোগমুক্ত, ভাবনাহীন জীবন। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় ইউএসএ আইডি এবং ভয়েস অফ আমেরিকা।
ওয়েলকাম টু ইংলিশ ইন এ মিনিট।
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়া এবং ক্যামেরুনে হামলা তৎপরতা বৃদ্ধি করেছে। এছাড়াও তাদের আত্মঘাতী বোমা হামলায় শত শত সাধারণ নাগরিক জীবন দিয়েছেন। ২৩ জুলাই তারিখে ১০ বছরের অল্প বয়সী একটি মেয়ে বোমা হামলা চালিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় ১৯ জনকে হত্যা করে। সে হামলায় কয়েক ডজন লোক আহত হন। ইয়ুবে রাজ্যের দুমাতুরু শহরের ব্যস্ত একটি বাজার এলাকায় এই হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মীরা যখন বাজারে গমনেচ্ছুদের নিরাপত্তা তল্লাশি চালাচ্ছিলেন, মেয়েটি তখনই বিস্ফোরণ ঘটায়। এই হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি, তবে অনুমান করা হচ্ছে যে বোকো হারাম সন্ত্রাসী দলটি এই হামলা চালিয়ে থাকতে পারে। একই দিন ক্যামেরুনের মারু শহরে অপর একটি বোমা বিস্ফোরণে বহু লোক নিহত হন। ২২ জুলাই বোকো হারাম সন্ত্রাসী গ্রুপটি কেন্দ্রীয় একটি বাজার এবং মারুর বারমারে আবাসিক এলাকার উপর আত্মঘাতী বোমা হামলা চালায়। এছাড়াও নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় গোম্বে শহরের দুটি বাস স্টেশনে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ভাষায় বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর এসব বর্বর নৃশংস হামলার নিন্দা জানাচ্ছে। শিশুদের অন্যায়ভাবে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে ব্যবহারের মধ্য দিয়ে গ্রুপটির কাণ্ডজ্ঞানহীন বর্বরতা প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেন, তার কথায়, বোকো হারামকে পরাস্ত করতে আমরা ক্যামেরুন, নাইজেরিয়া এবং লেক শ্যাড বেসিনভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপরাধ জনগণের বিরুদ্ধে গোষ্ঠীটির সাম্প্রতিক হামলা এবং অন্যান্য তৎপরতার বিরুদ্ধে ক্যামেরুন, শ্যাড, নাইজার এবং নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে, যুক্তরাষ্ট্র তার প্রশংসা করেছে। বোকো হারামকে পরাস্ত করতে লেক শ্যাড বেসিনের সরকার এবং জনগণের চলমান সংগ্রামকে আমরা অব্যাহতভাবে সহযোগিতা করে যাব। নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী সহায়তা কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের প্রয়াসকে সহযোগিতা করে যাবে, যাদের মধ্যে রয়েছে গোয়েন্দা পরামর্শ, পরামর্শক নিয়োগ, প্রশিক্ষণ এবং কৌশলগত যন্ত্রপাতি এবং সরঞ্জামের ব্যবহার। বোকো হারামকে পরাস্ত করতে লেক শ্যাড বেসিন দেশসমূহ এবং বেনিনের সমন্বয়ে গঠিত মাল্টিন্যাশনাল জয়েন্ট টাস্ক ফোর্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র সেই সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিককালে বেশ সাফল্য পেয়েছে এবং অস্ট্রেলিয়া ৯ বছর পর বাংলাদেশে আবার টেস্ট ম্যাচ খেলতে আসছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ চলছে। বৃষ্টি বিঘ্নিত হবার কারণে দ্বিতীয় টেস্টে খেলা আজ হতে পারেনি। তবে ৯ বছর পর অস্ট্রেলিয়ার মতো একটি বড় দল বাংলাদেশে আসছে, সেটি নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের জন্য একটি ভালো খবর। অনেকের হয়তো মনে আছে যে অস্ট্রেলিয়া 2006 সালে বাংলাদেশে শেষবারের মতো সফর করেছিল এবং তখন বাংলাদেশের সাথে তারা জয়ী হয়েছিল টেস্ট ম্যাচে। আর বাংলাদেশ কিন্তু সেই 2006 সালের জায়গা থেকে এখন অনেকটা এগিয়ে এসেছে। তারা এখন 10টি টেস্ট প্লেয়িং দেশের মধ্যে নবম স্থানে আছে। 9 অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের, এবং চট্টগ্রামে হবে সেই খেলা। আর তারপরে 8 দিন পরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকায়। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্র মিশরীয় কর্মকর্তারা 2009 সালের পর তাদের প্রথম কলাকৌশলগত সংলাপে বসেন। আলোচ্য সূচিতে ছিল নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানবাধিকারের বিষয়গুলো। সামরিক বাহিনীর হাতে 2013 সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির পতন ঘটার পর যুক্তরাষ্ট্র মিশরের মানবাধিকার রেকর্ড বিষয়ে খুবই উদ্বিগ্ন। রবিবার কায়রোতে আলোচনায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে সুকরি। আলোচনার পর কেরি বলেন, মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বাস সবসময় সুস্পষ্ট ও স্বচ্ছ। তিনি আরও বলেন, ওই বিষয়ে তাঁর ও সুকরির মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। আল জাজিরার 3 সাংবাদিক, যাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করার অভিযোগ রয়েছে, তাদের পুনর্বিচারের যে রায় দেওয়ার কথা ছিল রবিবার, মিশরের এক আদালত তা আবারও স্থগিত করেছে। বিচারক বলেছেন 29 আগস্ট ওই রায় দেওয়া হবে। গত বৃহস্পতিবার রায় দেওয়া হবে বলে আশা করা হয়েছিল। 2013 সালের ডিসেম্বর মাসে ক্যানাডার নাগরিক মোহাম্মদ ফামি, মিশরের বাহের মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে আদালত বারবার মামলার প্রক্রিয়া বিলম্বিত করেছে। 1 বছরেরও বেশি সময় আগে ওই 3 সাংবাদিক দোষী সাব্যস্ত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার কার্বন দূষণ হ্রাস করার লক্ষ্যে নতুন নিয়ম বিধি উন্মোচন করবেন। দেশের বিদ্যুৎ প্রকল্প থেকে ওই কার্বন দূষণ সৃষ্টি হয়। লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ স্থাপনাগুলো 2030 সালের মধ্যে কার্বন নির্গমন 2005 সালের চাইতে 32% কমাবে। রাজ্যগুলোর দায়িত্ব থাকবে লক্ষ্য অর্জনের জন্য তাদের পরিকল্পনা তৈরি করা। 2022 সালে ওইসব পরিকল্পনা কার্যকর হবে। গত বছর মিস্টার ওবামা ওইসব নিয়মবিধির একটি প্রাথমিক সংস্করণ প্রকাশ করেন। কুর্দি বিদ্রোহীরা রবিবার তুরস্কের পূর্বাঞ্চলে এক সামরিক পুলিশ ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায়। আক্রমণে 2 সৈনিক নিহত হয়, আহত হয় অন্যান্য 24 জন। স্থানীয় গভর্নরের দপ্তর থেকে বলা হয়, ইরানি সীমান্তের কাছে আগ্রি প্রদেশে ওই আক্রমণে 2 টন বিস্ফোরক ভর্তি খামারে ব্যবহার করা একটি যানে বিস্ফোরণ ঘটানো হয়। এক পৃথক আক্রমণে দক্ষিণ পূর্বাঞ্চলের মার্দিন প্রদেশে এক তুর্কি সেনা নিহত হয় এবং অন্যান্য 4 জন আহত হয়, যখন তাদের সামরিক মোটরযানের রাস্তায় পাতা ভূমি মাইনে আঘাত লাগে। বিদ্রোহীরা ওই ভূমি মাইন পেতেছে বলে মনে করা হয়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত বেড়েছে। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী বলেছেন রবিবার, বিমানের ডানার যে অংশ গত সপ্তাহে ভারত সাগরের একটি দ্বীপে পাওয়া গেছে তা যাচাই করে জানা গেছে যে গত বছর মালয়েশিয়া এয়ারলাইন্সের যে বিমানটি নিখোঁজ হয় সেই একই ধরনের বিমানের ভগ্নাংশ সেটি। মন্ত্রী লিও টিয়াং লাই বলেছেন, যারা নিশ্চিত করেছেন যে ডানার ভগ্নাংশ ফ্ল্যাপেরন বোয়িং 777-এরই একটি অংশ, তাদের মধ্যে আছে ফরাসি কর্তৃপক্ষ এবং বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং।
আজকের এই অনুষ্ঠান প্রযোজনা করলেন সরকার কবির উদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন কর্নেলিয়াস টেনার। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.